ইউহন্নার লেখা খোদাবন্দ ঈসা মসীহের সুখবর।
কালেমাতুল্লাহ, প্রথমেই কালাম ছিলেন, কালাম খোদার সঙ্গে ছিলেন এবং কালাম নিজেই খোদা ছিলেন, আর প্রথমেই তিনি খোদার সঙ্গে ছিলেন। সমস্ত কিছুই সেই কালামের দ্বারা সৃষ্ট হইয়াছিল, আর যাহা কিছু সৃষ্ট হইয়াছিল সেইগুলির মধ্যে কোনো কিছুই তাহাকে ছাড়া সৃষ্ট হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের নূর। সেই নূর অন্ধকারের মধ্যে জ্বলিতেছে, কিন্তু অন্ধকার নূরকে জয় করিতে পারে নাই। খোদা ইয়াহিয়া নামে একজন লোককে পাঠাইয়াছিলেন। তিনি নূরের বিষয়ে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে আসিয়াছিলেন, যেন সকলে তাহার সাক্ষ্য শুনিয়া ইমান আনিতে পারে। ইয়াহিয়া নিজে সেই নূর ছিলেন না, কিন্তু সেই নূরের বিষয়ে সাক্ষ্য দিতে আসিয়াছিলেন। সেই আসল নূর, যিনি প্রত্যেক মানুষকে নূর দান করেন, তিনি দুনিয়াতে আসিতেছিলেন। তিনি দুনিয়াতেই ছিলেন এবং দুনিয়া তাহার দ্বারাই সৃষ্ট হইয়াছিল, তবু দুনিয়া তাহাকে চিনিল না। তিনি নিজের দেশে আসিলেন, কিন্তু তাহার নিজের লোকেরই তাহাকে গ্রহণ করিলেন না। তবে যতজন তাহার উপর ইমান আনিয়া তাহাকে গ্রহণ করিল, তাহাদের প্রত্যেককে তিনি খোদার সন্তান হইবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত হইতে হয় নাই, শারীরিক কামনা বা পুরুষের বাসনা হইতে হয় নাই, কিন্তু খোদা হইতেই হইয়াছে। সেই কালামই মানুষ হইয়া জন্মগ্রহণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। পিতা খোদার একমাত্র পুত্র হিসাবে তাহার যে মহিমা, সেই মহিমা আমরা দেখিয়াছি। তিনি রহমত আর সত্যে পূর্ণ। ইয়াহিয়া তাহার বিষয়ে জোর গলায় সাক্ষ্য দিয়া বলিলেন, উনি সেই লোক যাহার বিষয়ে আমি বলিয়াছিলাম, যিনি আমার পরে আসিতেছেন তিনি আমার চেয়ে মহান, কারণ তিনি আমার অনেক আগে হইতেই আছেন। আমরা সকলে তাহার সেই পূর্ণতা হইতে রহমতের উপর আরও রহমত পাইয়াছি। মূসার মধ্য দিয়া শরীয়ত দেওয়া হইয়াছিল, কিন্তু ঈসা মসীহের মধ্য দিয়া রহমত ও সত্য আসিয়াছে। পিতা খোদাকে কেহ কখনো দেখেন নাই। তাহার বুকে থাকা সেই একমাত্র পুত্র, যিনি নিজেই খোদা, তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। হযরত ইয়াহিয়ার সাক্ষ্য। ইহুদি নেতারা জেরুজালেম শহর হইতে কয়েকজন ইমাম ও লেবীয়কে ইয়াহিয়ার নিকট এই কথা জিজ্ঞাসা করিতে পাঠাইলেন, আপনি কে? ইয়াহিয়া অস্বীকার করিলেন না, বরং স্বীকার করিয়া বলিলেন, আমি মসীহ নই। তখন তাহারা ইয়াহিয়াকে জিজ্ঞাসা করিলেন, তবে কে? আপনি কি ইলিয়াস? তিনি বলিলেন, না, আমি ইলিয়াস নই। তাহারা বলিলেন, তাহা হইলে আপনি কি সেই নবী? উত্তরে তিনি বলিলেন, না। তখন তাহারা তাহাকে বলিলেন, তাহা হইলে বলুন আপনি কে? যাহারা আমাদের পাঠাইয়াছেন ফিরিয়া গিয়া তাহাদের তো আমাদের উত্তর দিতে হইবে, আপনার নিজের সম্বন্ধে আপনি নিজে কি বলেন? ইয়াহিয়া বলিলেন, আমি সেই কণ্ঠস্বর যাহার বিষয়ে নবী ঈসায়া বলিয়াছেন, মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করিয়া জানাইতেছে, তোমরা প্রভুর পথ সোজা করো। ইয়াহিয়ার নিকটে যাহাদের পাঠান হইয়াছিল তাহারা ছিলেন ফরিসি। তাহারা ইয়াহিয়াকে জিজ্ঞাসা করিলেন, যদি আপনি মসীহ নন, ইলিয়াসও নন, কিংবা সেই নবীও নন, তবে কেন আপনি বাপতিস্ম দিতেছেন? ইয়াহিয়া উত্তরে সেই ফরিসিদের বলিলেন, আমি পানিতে বাপতিস্ম দিতেছি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন দাঁড়াইয়া আছেন যাহাকে আপনারা চিনেন না। যাহারা আমার পরে আসিবার কথা ছিল উনি সেই লোক, আমি তাহার জুতার ফিতাটা পর্যন্ত খুলিয়া দিবার যোগ্য নই। জর্দান নদীর অন্য পারে বেথানিয়া গ্রামে, যেখানে ইয়াহিয়া বাপতিস্ম দিতেছিলেন, সেখানে এই সমস্ত ঘটিয়াছিল। পরের দিন ইয়াহিয়া ঈসাকে তাহার নিজের দিকে আসিতে দেখিয়া বলিলেন, ওই দেখো খোদার মেয়ের শিশু, যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। ইনি সেই লোক যাহার বিষয়ে আমি বলিয়াছিলাম, আমার পরে একজন আসিতেছেন যিনি আমার চেয়ে মহান, কারণ তিনি আমার অনেক আগে হইতেই আছেন, আমি তাহাকে চিনিতাম না, কিন্তু তিনি যেন ইসরায়েলীয়দের নিকট প্রকাশিত হন, সেই জন্য আমি আসিয়া পানিতে বাপতিস্ম দিতেছি। তারপর ইয়াহিয়া এই সাক্ষ্য দিলেন, আমি পাখ রুহকে কবুতরের মতো হইয়া বেহেস্ত হইতে নামিয়া আসিয়া তাহার উপর থাকিতে দেখিয়াছি, আমি তাহাকে চিনিতাম না, কিন্তু যিনি আমাকে পানিতে বাপতিস্ম দিতে পাঠাইয়াছেন তিনিই আমাকে বলিয়া দিয়াছেন, যাহার উপর পাখ রুহকে নামিয়া আসিয়া থাকিতে দেখিবে তিনিই সেই যিনি পাখ রুহে বাপতিস্ম দিবেন, আমি তাহা দেখিয়াছি আর সাক্ষ্য দিতেছি যে ইনি খোদার পুত্র। সাহাবি গ্রহণ। পরের দিন ইয়াহিয়া ও তাহার দুইজন সাহাবি আবার সেখানে ছিলেন। এমন সময় ঈসাকে হাঁটিয়া যাইতে দেখিয়া ইয়াহিয়া বলিলেন, ওই দেখো খোদার মেয়ের শিশু। ইয়াহিয়াকে এই কথা বলিতে শুনিয়া সেই দুইজন সাহাবি ঈসার পিছনে পিছনে যাইতে লাগিলেন। ঈসা পিছন ফিরিয়া তাহাদের আসিতে দেখিয়া বলিলেন, তোমরা কিসের খোঁজ করিতেছ? ইয়াহিয়ার সাহাবিরা জিজ্ঞাসা করিলেন, রাব্বি অর্থাৎ ওস্তাদ, আপনি কোথায় থাকেন? ঈসা তাদের বলিলেন, আসিয়া দেখো। তখন তাহারা গিয়া ঈসা যেখানে থাকিতেন সেই জায়গাটি দেখিলেন এবং সেই দিন তাহার সঙ্গেই রহিলেন। তখন প্রায় বিকাল চারিটা। ইয়াহিয়ার কথা শুনিয়া যে দুইজন ঈসার পিছনে পিছনে গিয়াছিলেন তাহাদের একজনের নাম ছিল আন্দ্রিয়, ইনি ছিলেন শিমুন পিতরের ভাই। আন্দ্রিয় প্রথমে তাহার ভাই শিমুনকে খুঁজিয়া বাহির করিলেন এবং বলিলেন, আমরা মসিহের অর্থাৎ খ্রিস্টের দেখা পাইয়াছি। আন্দ্রিয় শিমুনকে ঈসার নিকটে আনিলেন। ঈসা শিমুনের দিকে তাকাইয়া বলিলেন, তুমি ইউহন্নার ছেলে শিমুন, কিন্তু তোমাকে কৈফা নামে ডাকা হইবে, এই নামের অর্থ পিতর অর্থাৎ পাথর। পরের দিন ঈসা ঠিক করিলেন তিনি গালিল প্রদেশে যাইবেন, আর ফিলিপের সঙ্গে দেখা হইতেই ঈসা তাহাকে বলিলেন, আসো আমার পথে চলো। ফিলিপ ছিলেন বৈসৈদা গ্রামের লোক। আন্দ্রিয় আর পিতর ওই একই গ্রামের লোক ছিলেন। ফিলিপ নথনেলকে খুঁজিয়া বাহির করিয়া বলিলেন, মূসা যাহার কথা শরীয়তে লিখিয়া গিয়াছেন এবং যাহার বিষয়ে নবীরাও লিখিয়াছেন আমরা তাহার দেখা পাইয়াছি, তিনি ইউসুফের পুত্র ঈসা, নাসরত গ্রামের লোক। নথনেল ফিলিপকে বলিলেন, নাসরত হইতে কি ভালো কোনো কিছু আসিতে পারে? ফিলিপ তাহাকে বলিলেন, আসিয়া দেখো। ঈসা নথনেলকে নিজের দিকে আসিতে দেখিয়া তাহার বিষয়ে বলিলেন, ওই দেখো একজন সত্যিকারের ইসরায়েলীয়, তাহার মনে কোনো ছলনা নাই। নথনেল ঈসাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন করিয়া আমাকে চিনিলেন? ঈসা উত্তরে তাহাকে বলিলেন, ফিলিপ তোমাকে ডাকিবার আগে যখন তুমি সেই ডুমুর গাছের তলায় ছিলে আমি তখনই তোমাকে দেখিয়াছিলাম। ইহাতে নথনেল ঈসাকে বলিলেন, হুজুর আপনি খোদার পুত্র, আপনি ইসরায়েলদের রাজা। ঈসা তাহাকে বলিলেন, তোমাকে সেই ডুমুর গাছের তলায় দেখিয়াছি, এই কথা বলিবার জন্যই কি ইমান আনিলে? ইহার চেয়ে আরও অনেক মহৎ ব্যাপার তুমি দেখিতে পাইবে। পরে ঈসা বলিলেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, তোমরা বেহেশত খোলা দেখিবে আর দেখিবে খোদার ফেরেশতারা মনুষ্যপুত্রের নিকট হইতে উঠিতেছেন এবং তাহার নিকটে নামিতেছেন। কান্না গ্রামের বিবাহ ভোজ। ইহার দুই দিন পরে গালিলের কান্না গ্রামে একটা বিবাহ হইয়াছিল, ঈসার মা সেখানে উপস্থিত ছিলেন। সেই বিবাহে ঈসা এবং তাহার সাহাবিরও দাওয়াত পাইয়াছিলেন। পরে যখন সমস্ত আঙ্গুর রস ফুরাইয়া গেল তখন ঈসার মা ঈসাকে বলিলেন, ইহাদের আঙ্গুর রস ফুরাইয়া গিয়াছে। ঈসা তাহার মাকে বলিলেন, এই ব্যাপারে তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ? আমার সময় এখনো হয় নাই। তাহার মা তখন চাকরদের বলিলেন, ইনি তোমাদের যাহা করিতে বলেন তাহাই করিও। ইহুদি ধর্মের নিয়ম মতো পাক সাফ হইবার জন্য সেই জায়গায় পাথরের ছয়টা জ্বালা বসান ছিল, সেইগুলির প্রত্যেকটিতে দুই তিন মন করিয়া পানি ধরিত। ঈসা সেই চাকরদের বলিলেন, এই জ্বালাগুলিতে পানি ভরিয়া দাও। চাকরেরা তখন জ্বালাগুলির কানায় কানায় পানি ভরিয়া দিল। তারপর ঈসা তাদের বলিলেন, এইবার উহা হইতে অল্প তুলিয়া ভোজের কর্তার নিকটে লইয়া যাও। চাকরেরা তাহাই করিল। সেই আঙ্গুর রস যাহা পানি হইতে হইয়াছিল ভোজের কর্তা তাহা খাইয়া দেখিলেন, কিন্তু সেই রস কোথা হইতে আসিল তাহা তিনি জানিতেন না। তবে যে চাকরেরা পানি তুলিয়াছিল তাহারা জানিত। তাই ভোজের কর্তা বরকে ডাকিয়া বলিলেন, প্রথমে সকলে ভালো আঙ্গুর রস খাইতে দেয়, তারপর যখন লোকের ইচ্ছা মতো খাওয়া শেষ হয় তখন যে রস দেয় তাহা আগের চেয়ে কিছু খারাপ, কিন্তু তুমি ভালো আঙ্গুর রস এখন পর্যন্ত রাখিয়াছ। ঈসা গালিল প্রদেশের কান্না গ্রামে চিহ্ন হিসাবে এই প্রথম আশ্চর্য কাজ করিয়া নিজের মহিমা প্রকাশ করিলেন। ইহাতে তাহারা সাহাবিরা তাহার উপর বিশ্বাস করিলেন। তারপর ঈসা, তাহার মা, তাহার ভাইয়েরা ও তাহার সাহাবিরা কফরনহম শহরে গেলেন। কিন্তু বেশি দিন তাহারা সেখানে থাকিলেন না। জেরুজালেমের এবাদতখানায় খোদাবন্দ ঈসা মসীহ। ইহুদিদের ঈদুল ফেসাকের সময় নিকটে আসিলে পর ঈসা জেরুজালেমে গেলেন। তিনি সেখানে দেখিলেন লোকেরা এবাদতখানার মধ্যে গরু, ভেড়া আর কবুতর বিক্রি করিতেছে এবং টাকা বদল করিয়া দিবার লোকেরও বসিয়া আছে। এই সমস্ত দেখিয়া তিনি দড়ি দিয়া একটা চাবুক তৈরি করিলেন আর তাহা দিয়া সমস্ত গরু, ভেড়া এবং লোকদেরও সেই জায়গা হইতে তাড়াইয়া দিলেন। টাকা বদল করিয়া দিবার লোকদের টাকা পয়সা ছড়াইয়া দিয়া তিনি তাহাদের টেবিলগুলি উল্টাইয়া ফেলিলেন। যাহারা কবুতর বিক্রি করিতেছিল ঈসা তাহাদের বলিলেন, এই জায়গা হইতে এই সমস্ত লইয়া যাও। আমার পিতার ঘরকে ব্যবসার ঘর করিও না। ইহাতে পাক কিতাবে লেখা এই কথাটা তাহার সাহাবিদের মনে পড়িল, তোমার ঘরের জন্য আমার যে গভীর মহব্বত, সেই মহব্বতই আমার অন্তরকে জ্বালাইয়া তুলিবে। তখন ইহুদি নেতারা ঈসাকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু এই সমস্ত করিবার অধিকার যে তোমার সত্যি আছে তাহার কি প্রমাণ তুমি আমাদের দেখাইতে পারো? উত্তরে ঈসা তাহাদের বলিলেন, খোদার ঘর আপনারা ভাঙ্গিয়া ফেলুন, তিন দিনের মধ্যে আবার আমি তাহা উঠাইব। এই কথা শুনিয়া ইহুদি নেতারা তাহাকে বলিলেন, এই আবাদতখানাটা তৈরি করিতে 46 বৎসর লাগিয়াছিল আর তুমি কি তিন দিনের মধ্যে উহা উঠাইবে? ঈসা কিন্তু খোদার ঘর বলিতে নিজের দেহের কথাই বলিতেছিলেন। তাই ঈসা মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিলে পর তাহার সাহাবিদের মনে পড়িল যে তিনি তাহাদের ওই কথাই বলিয়াছিলেন। তখন সাহাবিরা পাক কিতাবের কথায় এবং ঈসা যে কথা বলিয়াছিলেন তাহাতে বিশ্বাস করিলেন। ঈদুল ফেসাকের সময়ে ঈসা জেরুজালেমে থাকিয়া যে সমস্ত আশ্চর্য কাজ করিতেছিলেন তাহা দেখিয়া অনেকে তাহার উপর ইমান আনিল। ঈসা কিন্তু তাহাদের নিকট নিজেকে ধরা দিলেন না, কারণ তিনি সমস্ত মানুষকে জানিতেন। মানুষের বিষয়ে কারো সাক্ষ্যের দরকারও তাহার ছিল না, কারণ মানুষের মনে যাহা আছে তাহা তাহার জানা ছিল। নূতন জন্ম। ফরিসিদের মধ্যে নিকোদিম নামে ইহুদিদের একজন নেতা ছিলেন। একদিন রাত্রে তিনি ঈসার নিকটে আসিয়া বলিলেন, হুজুর, আমরা জানি আপনি একজন আলেম হিসাবে খোদার নিকট হইতে আসিয়াছেন, কারণ আপনি যে সমস্ত আশ্চর্য কাজ করিতেছেন খোদার সঙ্গে না থাকিলে কেহ তাহা করিতে পারে না। ঈসা নিকোদিমকে বলিলেন, আমি আপনাকে সত্যি বলিতেছি, নূতন করিয়া জন্ম না হইলে কেহ খোদার রাজ্য দেখিতে পায় না। তখন নিকোদিম তাহাকে বলিলেন, মানুষ বৃদ্ধ হইয়া গেলে কেমন করিয়া তাহার আবার জন্ম হইতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরিয়া গিয়া সে কি আবার জন্মগ্রহণ করিতে পারে? উত্তরে ঈসা বলিলেন, আমি আপনাকে সত্যিই বলিতেছি, পানি এবং পাক রূহ হইতে জন্ম না হইলে কেহই খোদার রাজ্যে ঢুকিতে পারে না। মানুষ হইতে যাহা জন্মে তাহা মানুষ, আর যাহা পাক রূহ হইতে জন্মে তাহা রূহ। আমি যে আপনাকে বলিলাম আপনাদের নূতন করিয়া জন্ম হওয়া দরকার, ইহাতে আশ্চর্য হইবেন না। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বহে, আর আপনি তাহার আওয়াজ শুনিতে পান, কিন্তু কোথা হইতে আসে এবং কোথায় বা যায় তাহা আপনি জানেন না। পাক রূহ হইতে যাহাদের জন্ম হইয়াছে তাহাদেরও ঠিক সেরকমই হয়। নিকোদিম ঈসাকে জিজ্ঞাসা করিলেন, ইহা কেমন করিয়া হইতে পারে? তখন ঈসা তাহাকে বললেন, আপনি ইসরায়েলীয়দের আলেম হইয়াও কি এই সমস্ত বুঝেন না? আপনাকে সত্যই বলিতেছি, আমরা যাহা জানি তাহাই বলি এবং যাহা দেখিয়াছি সেই সম্বন্ধে সাক্ষ্য দিই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন। আমি আপনাদের নিকট দুনিয়াবি বিষয়ে কথা বলিলে যখন বিশ্বাস করেন না, তখন বেহেশতি বিষয়ে কথা বলিলে কেমন করিয়া বিশ্বাস করিবেন? যিনি বেহেশত হইতে নামিয়া আসিয়াছেন সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেহই বেহেশতে উঠে নাই। মূসা যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে তুলিয়াছিলেন, তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে তুলিতে হইবে, যেন যে কেহ তাহার উপর ইমান আনে সে অনন্ত জীবন পায়। খোদা মানুষকে এত মহব্বত করিলেন যে তাহার একমাত্র পুত্রকে তিনি দান করিলেন, যেন যে কেহ সেই পুত্রের উপর ইমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। খোদা মানুষকে দোষী প্রমাণ করিবার জন্য তাহার পুত্রকে দুনিয়াতে পাঠান নাই, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ হইতে উদ্ধার পায় সেই জন্য তিনি তাহাকে পাঠাইয়াছেন। যে সেই পুত্রের উপর ইমান আনে তাহার কোনো বিচার হয় না, কিন্তু যে ইমান আনে না তাহাকে দোষী বলিয়া আগেই স্থির করা হইয়া গিয়াছে, কারণ সে খোদার একমাত্র পুত্রের উপর ইমান আনে নাই। তাহাকে দোষী বলিয়া স্থির করা হইয়াছে, কারণ দুনিয়াতে নূর আসিয়াছে, কিন্তু মানুষের কাজ খারাপ বলিয়া মানুষ নূরের চেয়ে অন্ধকারকে বেশি ভালোবাসিয়াছে। যে কেহ অন্যায় কাজ করিতে থাকে সে নূর ঘৃণা করে, তাহার অন্যায় কাজগুলি প্রকাশ হইয়া পড়িবে বলিয়া সে নূরের নিকটে আসে না, কিন্তু যে সত্যের পথে চলে সে নূরের নিকটে আসে, যেন তাহার কাজগুলি যে খোদার ইচ্ছা মতো করা হইয়াছে তাহা প্রকাশ পায়। হযরত ইয়াহিয়ার সাক্ষ্য। ইহার পরে ঈসা ও তাহার সাহাবিরা ইহুদিয়া প্রদেশে গেলেন। সেখানে তিনি তাহার সাহাবিদের সঙ্গে কিছুদিন থাকিলেন এবং লোকদের বাপতিস্ম দিতে লাগিলেন। শালিম নামে একটা গ্রামের নিকট ওই নুন নামে একটা জায়গায় তখন ইয়াহিয়াও বাপতিস্ম দিতেছিলেন, কারণ সেই জায়গায় অনেক পানি ছিল আর লোকেরাও আসিয়া বাপতিস্ম গ্রহণ করিতেছিল। তখনও ইয়াহিয়াকে জেলখানায় বন্দি করা হয় নাই। সেই সময় মুসার শরীয়ত মতে পাক সাফ হইবার বিষয় লইয়া ইয়াহিয়ার সাহাবিরা একজন ইহুদির সঙ্গে তর্ক আরম্ভ করিয়াছিলেন। পরে তাহারা ইয়াহিয়ার নিকটে আসিয়া বলিলেন, হুজুর, যিনি জর্দানের অন্য পারে আপনার সঙ্গে ছিলেন এবং যাহার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়াছিলেন, দেখুন তিনি বাপতিস্ম দিতেছেন আর সকলে তাহার নিকটে যাইতেছে। ইহার উত্তরে ইয়াহিয়া বলিলেন, বেহেশত হইতে দেওয়া না হইলে কাহার পক্ষে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। তোমরাই আমাকে বলিতে শুনিয়াছ যে আমি মর্শি নই, কিন্তু আমাকে তাহার আগে পাঠান হইয়াছে। যাহার হাতে কন্যাকে দেওয়া হইয়াছে সেই বর, বরের বন্ধু দাঁড়াইয়া বরের কথা শুনে এবং তাহার গলার আওয়াজ শুনিয়া খুব আনন্দিত হয়, ঠিক সেইভাবে আমার আনন্দ আজ পূর্ণ হইল। তাহাকে বাড়িয়া উঠিতে হইবে আর আমাকে সরিয়া যাইতে হইবে। যিনি উপর হইতে আসেন তিনি সকলের উপরে, যে দুনিয়া হইতে আসে সে দুনিয়ার আর সে দুনিয়ার কথাই বলে, কিন্তু যিনি বেহেশত হইতে আসেন তিনি সকলের উপরে, তিনি যাহা দেখিয়াছেন আর শুনিয়াছেন তাহারই সাক্ষ্য দেন, কিন্তু কেহ তাহার সাক্ষ্য গ্রাহ্য করে না। যে তাহার সাক্ষ্য গ্রাহ্য করিয়াছে সে তাহার দ্বারাই প্রমাণ করিয়াছে যে খোদা যাহা বলেন তাহা সত্য। খোদা যাহাকে পাঠাইয়াছেন তিনি খোদারই কথা বলেন, কারণ খোদা তাহাকে পাক রু মাপিয়া দেন না। পিতা পুত্রকে মহব্বত করেন এবং তাহার হাতে সমস্তই দিয়াছেন। যে কেহ পুত্রের উপর ইমান আনে সে তখনই অনন্ত জীবন পায়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো পাইবে না, বরং খোদার গজব তাহার উপর থাকিবে। সমরীয় স্ত্রী লোকটি ইয়াহিয়ার চেয়ে অনেক বেশি লোক যে ঈসার উম্মত হইতেছে এবং তাহার দ্বারা বাপ্তাইজিত হইতেছে তাহা ফরিসিরা শুনিয়াছিলেন। অবশ্য ঈসা নিজে বাপ্তিস্ম দিতেন না, তাহার সাহাবিরাই দিতেন। ঈসা তাহা জানিতে পারিয়া ইহুদিয়া প্রদেশ ছাড়িয়া আবার গালিলে চলিয়া গেলেন। গালিলে যাইবার সময় তাহাকে সমরিয়া প্রদেশের মধ্য দিয়া যাইতে হইল। তিনি সুখর নামে সমরিয়ার একটা গ্রামে আসিলেন। ইয়াকুব তাহার পুত্র ইউসুফকে যে জমিদান করিয়াছিলেন এই গ্রামটা ছিল তাহারই নিকটে। সে জায়গায় ইয়াকুবের কুয়া ছিল। পথে হাঁটিতে হাঁটিতে ক্লান্ত হইয়া ঈসা সেই কুয়ার পাশে বসিলেন। তখন বেলা প্রায় দুপুর। ঈসার সাহাবিরা খাবার কিনিতে গ্রামে গিয়াছেন, এমন সময় সমরিয়ার একজন স্ত্রী লোক পানি তুলিতে আসিল। ঈসা তাহাকে বললেন, আমাকে একটু পানি খাইতে দাও। সেই সমরীয় স্ত্রী লোকটি তাহাকে বলিল, আমি তো সমরীয় স্ত্রী লোক, আপনি ইহুদি হইয়া কেমন করিয়া আমার নিকট পানি চাহিতেছেন? স্ত্রী লোকটি এই কথা বলিল, কারণ ইহুদি এবং সমরীয়দের মধ্যে ধরা ছোঁয়ার বাস বিচার ছিল। ঈসা সেই স্ত্রী লোকটিকে উত্তর দিলেন, তুমি যদি জানিতে খোদার দান কি আর কে তোমার নিকট পানি চাহিতেছেন, তবে তুমি তাহার নিকট পানি চাহিতে আর তিনি তোমাকে জীবন্ত পানি দিতেন। স্ত্রী লোকটি বলিল, জনাব, আপনার নিকট পানি তুলিবার কিছুই নাই আর কুয়াটাও গভীর, তবে সেই জীবন্ত পানি কোথা হইতে পাইলেন? আপনি আমাদের পূর্বপুরুষ ইয়াকুবের চেয়ে তো বড় নন, এই কথা তিনিই আমাদের দিয়াছেন। তিনি নিজও তাহার ছেলেরা এই কুয়ার পানি খাইতেন আর তাহার গরু ভেড়াগুলিও খাইত। তখন ঈসা বলিলেন, যে কেহ এই পানি খায় তাহার আবার পিপাসা পাইবে, কিন্তু আমি যে পানি দিব যে তাহা খাইবে তাহার আর কখনো পিপাসা পাইবে না। সেই পানি তাহার অন্তরের মধ্যে উথলিয়া ওঠা ঝর্ণার মতো হইয়া অনন্ত জীবন দান করিবে। ইহাতে স্ত্রী লোকটি ঈসাকে বলিল, জনাব, আমাকে তবে সেই পানি দিন যেন আমার পিপাসা না পায় আর পানি তুলিতে এখানে আসিতে না হয়। ঈসা তাহাকে বলিলেন, তবে যাও, তোমার স্বামীকে এখানে ডাকিয়া আনো। স্ত্রী লোকটি বলিল, কিন্তু আমার স্বামী নাই। ঈসা তাহাকে বলিলেন, তুমি ঠিকই বলিয়াছ, তোমার স্বামী নাই, কারণ ইতিমধ্যেই তোমার পাঁচজন স্বামী হইয়া গিয়াছে, আর এখন যে তোমার সঙ্গে আছে সে তোমার স্বামী নয়, তুমি সত্য কথাই বলিয়াছ। তখন স্ত্রী লোকটি ঈসাকে বলিল, হুজুর, আমি এখন বুঝিতে পারিলাম আপনি একজন নবী। আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে এবাদত করিতেন, কিন্তু আপনারা বলিয়া থাকেন জেরুজালেমেই লোকদের আবাদত করা উচিত। ঈসা তাহাকে বললেন, মা, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন পিতা খোদার আবাদত তোমরা এই পাহাড়েও করিবে না, জেরুজালেমেও করিবে না। তোমরা যাহাকে জানো না তাহার আবাদত করিয়া থাকো, কিন্তু আমরা যাহাকে জানি তাহারই আবাদত করি, কারণ পাপ হইতে উদ্ধার পাইবার উপায় ইহুদিদের মধ্য দিয়েই আসিয়াছে। কিন্তু এমন সময় আসিতেছে, এমনকি এখনই সেই সময় আসিয়াছে, যখন আসল এবাদতকারীরা রুহে ও সত্যে পিতার এবাদত করিবে। পিতা ও এইরকম এবাদতকারীদেরই খোঁজেন। খোদার রূহ যাহারা তাহার এবাদত করে, রুহে ও সত্যে তাহাদের সেই এবাদত করিতে হইবে। তখন সেই স্ত্রীলোকটি বলিল, আমি জানি মসি যাহাকে খ্রিস্ট বলা হয় তিনি আসিতেছেন। তিনি যখন আসিবেন তখন সমস্তই আমাদের জানাইবেন। ঈসা তাহাকে বলিলেন, আমিই তিনি যিনি তোমার সঙ্গে কথা বলিতেছেন। এমন সময় ঈসার সাহাবিরা আসিয়া একজন স্ত্রীলোকের সঙ্গে ঈসাকে কথা বলিতে দেখিয়া আশ্চর্য হইলেন, কিন্তু তবুও তাহারা কেহই বলিলেন না আপনি কি চাইতেছেন বা কেন আপনি উহার সঙ্গে কথা বলিতেছেন। সেই স্ত্রীলোকটি তখন তার কলসি ফেলিয়া রাখিয়া গ্রামে গেল আর লোকদের বলিল, তোমরা একজন লোককে আসিয়া দেখো, আমি জীবনে যাহা করিয়াছি সমস্তই তিনি আমাকে বলিয়া দিয়াছেন। তাহা হইলে উনি কি সেই মসি? ইহাতে লোকেরা গ্রাম হইতে বাহির হইয়া ঈসার নিকটে আসিতে লাগিল। ইতিমধ্যে তাহার সাহাবিরা তাহাকে অনুরোধ করিয়া বলিলেন, হুজুর কিছু খান। ঈসা তাহাদের বলিলেন, আমার নিকট এমন খাবার আছে যাহার কথা তোমরা জানো না। তাহাতে সাহাবিরা বলা বলি করিতে লাগিলেন, তাহলে কি কেহ তাহাকে কোনো খাবার আনিয়ে দিয়েছে? তখন ঈসা তাদের বললেন, যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা পালন করা এবং তাহার কাজ শেষ করেই আমার খাবার। তোমরা কি বলো না আর 4 মাস বাকি আছে, তাহার পরেই ফসল কাটিবার সময় হইবে। কিন্তু আমি তোমাদের বলিতেছি, চোখ তুলিয়া একবার ক্ষেতের দিকে তাকাইয়া দেখো, ফসল কাটিবার মতো হইয়াছে। যে ফসল কাটে সে এখনই বেতন পাইতেছে এবং অনন্ত জীবনের জন্য ফসল জড় করিয়া রাখিতেছে। তাহার ফলে যে বীজ বুনে আর যে ফসল কাটে দুজনেই সমানভাবে আনন্দ পায়। ইহাতে এই কথা প্রমাণ হয় যে একজন বুনে আর অন্য একজন কাটে। আমি তোমাদের এমন ফসল কাটিতে পাঠাইলাম যাহার জন্য তোমরা পরিশ্রম করো নাই, অন্যেরা পরিশ্রম করিয়াছে আর তোমরা সেই পরিশ্রমের ফসল কাটিয়াছ। যে স্ত্রীলোকটি এই কথা বলিয়া সাক্ষ্য দিতেছিল যে সে জীবনে যাহা করিয়াছে সমস্তই তিনি তাকে বলিয়া দিয়াছেন, তাহার কথা শুনিয়া সেই গ্রামের অনেক সমরীয় ঈসার উপর ইমান আনিল। তাহারা ঈসার নিকটে গিয়া তাহাকে তাহাদের সঙ্গে কিছুদিন থাকিতে অনুরোধ করিল। সেই জন্য ঈসা সেখানে 2 দিন থাকিলেন। তখন তাহার কথা শুনিয়া আরও অনেক লোক ইমান আনিল। সেই স্ত্রী লোকটিকে তাহারা বলিল, এখন যে আমরা ইমান এনে আছি তাহা তোমার কথাতে নয়, কিন্তু আমরা নিজেরাই তাহার কথা শুনিয়া বুঝিতে পারিয়াছি যে উনি সত্যিই মানুষের উদ্ধার কর্তা। রাজকর্মচারীর ছেলেকে সুস্থ করা। সেখানে 2 দিন থাকিবার পর ঈসা সমরিয়া হইতে গালিল প্রদেশে চলিয়া গেলেন, কারণ তিনি নিজেই বলিয়াছিলেন যে নিজের দেশে নবীর সম্মান নাই। ঈদের সময়ে ঈসা জেরুজালেমে যাহা কিছু করিয়াছিলেন গালিলের লোকেরা সেই ঈদে গিয়াছিল বলিয়া সমস্ত দেখিতে পাইয়াছিল। এই জন্য ঈসা যখন গালিলে গেলেন তখন সেখানকার লোকেরা তাহাকে গ্রহণ করিল। পরে ঈসা আবার গালিলের সেই কান্না গ্রামে গেলেন, এখানেই তিনি পানিকে আঙ্গুর রস করিয়াছিলেন। গালিলের কফরনহম শহরে একজন রাজ কর্মচারীর ছেলে অসুখে ভুগিতেছিল। ঈসা এহুদিয়া হইতে গালিল আসিয়াছেন শুনিয়া সেই রাজকর্মচারী তাহার নিকটে গেলেন এবং অনুরোধ করিলেন যেন তিনি কফরনহমে গিয়া তাহার ছেলেকে সুস্থ করেন। তাহার ছেলেটি তখন মরিবার মতো হইয়াছিল। ঈসা সেই রাজকর্মচারীকে বলিলেন, কোনো চিহ্ন বা কোনো আশ্চর্য কাজ না দেখিলে আপনারা কোনো মতেই ইমান আনিবেন না। তখন সে রাজকর্মচারী বলিলেন, হুজুর আমার ছেলেটি মরিয়া যাইবার আগেই আসুন। ঈসা তাহাকে বলিলেন, আপনি যান, আপনার ছেলেটি বাঁচিল। ইহাতে তিনি ঈসার কথায় বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। সেই কর্মচারী যখন বাড়িতে ফিরিয়া যাইতেছিলেন তখন পথেই তাহার গোলামেরা তাহার নিকটে গিয়া বলিল, আপনার ছেলেটি ভালো হইয়া গিয়াছে। তিনি সেই গোলামদের জিজ্ঞাসা করিলেন, সে কখন ভালো হইয়াছে? তাহারা বলিল, গতকাল দুপুর 1টার সময় তাহার জ্বর ছাড়িয়াছে। ইহাতে ছেলেটির পিতা বুঝিতে পারিলেন, ঠিক সেই সময়ই ঈসা তাহাকে বলিয়াছিলেন আপনার ছেলেটি বাঁচিল। তখন সেই রাজকর্মচারী ও তাহার পরিবারের সকলে ঈসার উপর ইমান আনিলেন। ইহুদিয়া হইতে গালিল আসিবার পরে ঈসা এই দ্বিতীয় আশ্চর্য কাজ করিলেন। অন্য একজন রোগীকে সুস্থ করা। এই সমস্ত ঘটনার পরে ঈসা জেরুজালেমে গেলেন, কারণ সেই সময় ইহুদিদের একটা ঈদ ছিল। জেরুজালেমে মেষ দরজার নিকটে একটা পুকুর আছে, তার পাঁচটা ঘাট, প্রত্যেকটি ছাদ দেওয়া। ইব্রানি ভাষায় পুকুরটার নাম বৈথেস্তা। সেই সমস্ত ঘাটে অনেক রোগী পড়িয়া থাকিত, অন্ধ, খোড়া, এমনকি শরীর যাহাদের একেবারে শুকাইয়ে গিয়াছে তেমন লোকও তাদের মধ্যে ছিল। একজন ফেরেশতা সময়ে সময়ে ওই পুকুরে নামিয়া আসিয়া পানি কাঁপাইতেন, আর তাহার পরেই যে প্রথমে পানির মধ্যে নামিত তাহার যে কোনো রোগ ভালো হইয়া যাইত। ওই সমস্ত রোগী পানি কাঁপিবার অপেক্ষায় সেখানে পড়িয়া থাকিত। 38 বৎসর ধরিয়া রোগে ভুগিতেছে তেমন একজন লোকও সেখানে ছিল। অনেকদিন ধরিয়া সে এইভাবে পড়িয়া আছে জানিয়া ঈসা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি ভালো হইবার ইচ্ছা আছে? রোগীটি উত্তর দিল, জনাব, আমার এমন কেহ নাই যে পানি কাঁপিয়া উঠিবার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামাইয়া দেয়। আমি যাইতে না যাইতেই আরেকজন আমার আগে নামিয়া পড়ে। ঈসা তাহাকে বলিলেন, ওঠ, তোমার বিছানা তুলিয়া লইয়া হাঁটিয়া বেড়াও। তখনই সেই লোকটি ভালো হইয়া গেল ও তাহার বিছানা তুলিয়া লইয়া হাঁটিতে লাগিল। সেই দিনটি ছিল বিশ্রামবার। এই জন্য যে লোকটিকে ভালো করা হইয়াছিল তাহাকে ইহুদি নেতারা বলিলেন, আজ বিশ্রামবার, শরীয়ত মতে বিছানা তুলিয়া লওয়া তোমার উচিত নয়। তখন সে সেই নেতাদের বলিল, কিন্তু যিনি আমাকে ভালো করিয়াছেন তিনিই আমাকে বলিয়াছেন তোমার বিছানা তুলিয়া লইয়া হাঁটিয়া বেড়াও। তাহারা সেই লোকটিকে জিজ্ঞাসা করিলেন, কে সেই লোক যে তোমাকে বলিয়াছে তোমার বিছানা তুলিয়া লইয়া হাঁটিয়া বেড়াও? কিন্তু যে লোকটি ভালো হইয়াছিল সে জানিত না তিনি কে, কারণ সেই জায়গায় অনেক লোক ভিড় করিয়াছিল বলিয়া ঈসা চলিয়া গিয়াছিলেন। ইহার পরে ঈসা সেই লোকটিকে এবাদতখানায় দেখিতে পাইয়া বলিলেন, দেখো, তুমি ভালো হইয়াছ, পাপে জীবন আর কাটাইও না, যেন তোমার আরও ক্ষতি না হয়। তখন সেই লোকটি গিয়া ইহুদি নেতাদের বলিল যে তাহাকে যিনি ভালো করিয়াছেন তিনি ঈসা। বিশ্রামবারে ঈসা এই সমস্ত কাজ করিতেছিলেন বলিয়া ইহুদি নেতারা তাহাকে কষ্ট দিতে লাগিলেন। তখন তিনি সেই নেতাদের বলিলেন, আমার পিতা সব সময় কাজ করিতেছেন এবং আমিও করিতেছি। ঈসার এই কথার জন্য ইহুদি নেতারা তাহাকে মারিয়া ফেলিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন, কারণ তিনি যে কেবল বিশ্রামবারের নিয়ম ভাঙ্গিতেছিলেন তাহা নয়, খোদাকে নিজের পিতা বলিয়া ডাকিয়া নিজেকে খোদার সমানও করিতেছিলেন। ইহাতে ঈসা সেই নেতাদের বলিলেন, আমি সত্যিই আপনাদের বলিতেছি, পুত্র নিজ হইতে কিছুই করিতে পারেন না, পিতাকে যাহা করিতে দেখেন কেবল তাহাই করিতে পারেন, কারণ পিতা যাহা করেন পুত্র তাহাই করেন। পিতা পুত্রকে মহব্বত করেন এবং তিনি নিজে যাহা কিছু করেন সমস্তই পুত্রকে দেখান। তিনি এইগুলির চেয়ে আরও মহৎ মহৎ কাজ পুত্রকে দেখাইবেন, যেন পুত্রকে সেই সমস্ত কাজ করিতে দেখিয়া আপনারা আশ্চর্য হন। পিতা যেমন মৃত্যুদের জীবন দিয়া উঠান, ঠিক তেমনই পুত্র যাহাকে ইচ্ছা করেন তাহাকে জীবন দেন। পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার পুত্রকে দিয়াছেন, যেন পিতাকে যেমন সকলে সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন, সেই পিতাকেও সে সম্মান করে না। আমি আপনাদের সত্যই বলিতেছি, আমার কথা যে শুনে এবং আমাকে যিনি পাঠাইয়াছেন তাহার কথায় ইমান আনে, সে তখনই অনন্ত জীবন পায়। তাহাকে দোষী বলিয়া স্থির করা হইবে না, সে তো মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। আমি আপনাদের সত্যি বলিতেছি, এমন সময়ে আসিতেছে, বরং এখনই আসিয়াছে, যখন মৃত্যু লোকেরা খোদার পুত্রের গলার আওয়াজ শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। ইহার কারণ পিতা নিজে যেমন জীবনের অধিকারী, তেমনি তিনি পুত্রকেও জীবনের অধিকারী হইতে দিয়াছেন। পিতা পুত্রকে মানুষের বিচার করিবার অধিকার দিয়াছেন, কারণ তিনি মনুষ্য পুত্র। এই কথা শুনিয়া আশ্চর্য হইবেন না, কারণ এমন সময় আসিতেছে যাহারা কবরে আছে তাহারা সকলে মনুষ্য পুত্রের গলার আওয়াজ শুনিয়া বাহির হইয়া আসিবে। যাহারা ভালো কাজ করিয়াছে তাহারা জীবন পাইবার জন্য উঠিবে, আর যাহারা অন্যায় কাজ করিয়া আছে সময় কাটাইয়াছে তাহারা আজাব ভোগ করিবার জন্য উঠিবে। আমি নিজ হইতে কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমনই বিচার করি। আমি ন্যায় বিচার করি, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করিতে চাই না, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহারই ইচ্ছা মতো কাজ করিতে চাই। খোদাবন্দ ঈসা মসীহের বিষয়ে সাক্ষ্য। আমি যদি আমার নিজের পক্ষে সাক্ষ্য দিই, তবে আমার সে সাক্ষ্য সত্য নয়। অন্য একজন আছেন যিনি আমার বিষয়ে সাক্ষ্য দিতেছেন, আর আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দেন তাহা সত্য। আপনারা ইয়াহিয়ার নিকট জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছিলেন, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়াছেন। অবশ্য আমি মানুষের সাক্ষ্যের উপর নির্ভর করি না, কিন্তু যেন আপনারা পাপ হইতে উদ্ধার পান সেই জন্যই এই সমস্ত কথা বলিতেছি। ইয়াহিয়াই সেই বাতি যাহা জ্বলিয়া আলো দিতেছিল। আপনারা কিছুকালের জন্য তাহার সেই আলোতে আনন্দ করিতে রাজি হইয়াছিলেন, কিন্তু ইয়াহিয়ার সাক্ষ্যের চেয়ে আরও বড় সাক্ষ্য আমার আছে, কারণ পিতামাকে যে কাজগুলি করিতে দিয়াছেন সেইগুলিই আমি করিতেছি। আর সেইগুলি আমার বিষয়ে এই সাক্ষ্য দেয় যে পিতাই আমাকে পাঠাইয়াছেন। সেই পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি নিজেই আমার বিষয়ে সাক্ষ্য দিয়াছেন। আপনারা কখনো তাহার গলার আওয়াজও শুনেন নাই, চেহারাও দেখেন নাই, তাহা ছাড়া তাহার কালাম আপনাদের অন্তরে থাকে না, কারণ তিনি যাহাকে পাঠাইয়াছেন তাহার উপর আপনারা ইমান আনেন না। আপনারা পাক কিতাব খুব মনোযোগ দিয়া পড়েন, কারণ আপনারা মনে করেন তাহার দ্বারা অনন্ত জীবন পাইবেন, কিন্তু সেই কিতাব তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয়, তবুও আপনারা জীবন পাইবার জন্য আমার নিকটে আসিতে চান না। আমি মানুষের প্রশংসা পাইবার চেষ্টা করি না, কিন্তু আমি আপনাদের জানি। আমি জানি আপনাদের অন্তরে খোদার প্রতি মহব্বত নাই। আমি আমার পিতার নামে আসিয়াছি, আর আপনারা আমাকে গ্রহণ করিতেছেন না, কিন্তু অন্য কেহ যদি তাহার নিজের নামে আসে তাহাকে আপনারা গ্রহণ করিবেন। আপনারা একজন অন্যজনের নিকট হইতে প্রশংসা পাইবার আশা করেন, কিন্তু যে প্রশংসা একমাত্র খোদার নিকট হইতে পাওয়া যায় তাহার চেষ্টা করেন না। ইহার পরে আপনারা কেমন করে ইমান আনিতে পারেন? মনে করিবেন না যে পিতার নিকট আমি আপনাদের দোষী করিব, কিন্তু যে মূসার উপর আপনারা আশা করিয়া আছেন সেই মূসেই আপনাদের দোষী করিতেছেন। যদি আপনারা মূসার কথায় বিশ্বাস করিতেন, তবে আমার কথাও বিশ্বাস করিতেন, কারণ মূসা তো আমারই বিষয়ে লিখিয়াছেন। কিন্তু যখন তাহার লেখাই আপনারা বিশ্বাস করেন না, তখন কেমন করিয়া আমার কথায় বিশ্বাস করিবেন? হাজার লোককে খাওয়ান। ইহার পরে ঈসা গালিল সাগরের অন্য পারে চলিয়া গেলেন। এই সাগরকে তিবিরিয়া সাগরও বলা হয়। অনেক লোক ঈসার পিছনে পিছনে যাইতে লাগিল, কারণ রোগীদের উপর তিনি যে সমস্ত আশ্চর্য কাজ করিতেছিলেন তাহারা তাহা দেখিয়াছিল। ঈসা তাহার সাহাবিদের লইয়া একটা পাহাড়ের উপর উঠিয়া বসিলেন। সেই সময় ইহুদিদের ঈদুল ফেসাখ নিকটে আসিয়াছিল। ঈসা চাহিয়া দেখিলেন অনেক লোক তাহার নিকটে আসিতেছে। তিনি ফিলিপকে বলিলেন, এই লোকদের খাওয়াইবার জন্য আমরা কোথা হইতে রুটি কিনিব? ফিলিপকে পরীক্ষা করিবার জন্য তিনি ওই কথা বলিলেন, কারণ কি করিবেন তাহা তিনি জানিতেন। ফিলিপ ঈসাকে বলিলেন, তাহারা যদি প্রত্যেকে অল্প করিয়াও পায়, তবু 200 দিনারের রুটিতেও কুলাইবে না। ঈসার সাহাবিদের মধ্যে একজনের নাম ছিল আন্দ্রিয়, ইনি ছিলেন শিমন পিতরের ভাই। আন্দ্রিয় ঈসাকে বলিলেন, এখানে একটি ছোট ছেলের নিকটে 5টা জবের রুটি আর 2টা মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে উহাতে কি হইবে? ঈসা বলিলেন, লোকদের বসায় দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল, লোকেরা তাহারই উপর বসিয়া গেল। সেখানে পুরুষের সংখ্যাই ছিল প্রায় 5000। ইহার পরে ঈসা সেই রুটি কয়খানা লইয়া খোদাকে শুকরিয়া জানাইলেন এবং যাহারা বসিয়াছিল তাহাদের ভাগ করিয়া দিলেন। সেইভাবে তিনি মাছও দিলেন, যে যত চাইল তত পাইল। লোকেরা পেট ভরিয়া খাইলে পর ঈসা তার সাহাবিদের বলিলেন, যে টুকরাগুলি বাকি আছে সেগুলি একসঙ্গে জড় করো, যেন কিছুই নষ্ট না হয়। লোকেরা খাইবার পরে সেই 5খানা রুটির যাহা বাকি ছিল সাহাবিরা তাহা জড়ো করিয়া 12টা টুকরি ভর্তি করিলেন। ঈসার এই আশ্চর্য কাজ দেখিয়া লোকেরা বলিতে লাগিল, দুনিয়াতে যে নবীর আসিবার কথা আছে ইনি সত্যি সেই নবী। ইহাতে ঈসা বুঝিলেন লোকেরা তাহাকে জোর করিয়া তাহাদের রাজা করিবার জন্য ধরিতে আসিতেছে, সেই জন্য তিনি একেই আবার সেই পাহাড়ে চলিয়া গেলেন। পানির উপর দিয়া হাঁটা। সন্ধে হইলে পর ঈসার সাহাবিরা সাগরের পারে গেলেন আর নৌকায় উঠিয়া কফরনাহম শহরে যাইবার জন্য সাগর পার হইতে লাগিলেন। সেই সময় অন্ধকার হইয়াছিল আর তখনও ঈসা তাহাদের নিকটে আসেন নাই। খুব জোরে বাতাস বহিতেছিল বলিয়া সাগরও বড় বড় ঢেউ উঠিতেছিল। 3-4 মাইল নৌকা বাহিয়া যাইবার পর তাহারা দেখিলেন ঈসা সাগরের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নৌকার নিকটে আসিতেছেন। ইহা দেখিয়া সাহাবিরা খুব ভয় পাইলেন। তখন ঈসা তাহাদের বলিলেন, ভয় করিও না, এই আমি। সাহাবিরা তাহাকে নৌকায় তুলিয়া লইতে চাইলেন আর তাহারা যেখানে যাইতেছিলেন নৌকাটা তখনই সেখানে পৌঁছিয়া গেল।